ধন্যবাদ তাহিরা কিবরিয়া, শ্রোতাদের জিজ্ঞাসা আর আমাদের জবাবের এই আয়োজন। হ্যালো ওয়াশিংটনে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। যেমনটি শুনলেন, আজকের বিষয় হচ্ছে বাংলাদেশে প্রধান বিচারপতি বিষয়ক বিতর্ক ও বিচার বিভাগের স্বাধীনতা। আজ আমাদের প্যানেল সদস্যদের মধ্যে রয়েছেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট বিভাগের অধ্যাপক, লেখক ও গবেষক ড. আলী রিয়াজ। অধ্যাপক আলী রিয়াজ, আপনাকে স্বাগতম। আরও রয়েছেন সান ফ্রান্সিসকো থেকে সংবাদ বিশ্লেষক ও লেখক ড. শেলি শাহাবুদ্দিন, তাকে আমরা লাইনে যোগাযোগ করার চেষ্টা করছি, বোধহয় পেয়ে যাব এক্ষুনি। ড. শেলি শাহাবুদ্দিন, আপনি আছেন? আপনাকে স্বাগতম,
ধন্যবাদ।
আজকের এই বিষয়ে অর্থাৎ বাংলাদেশের প্রধান বিচারপতি এস কে সিনহাকে নিয়ে বিতর্ক এবং বিচার বিভাগের স্বাধীনতা ব্যাপারটিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন অনেকেই। বাংলাদেশের সংবিধানের ষোড়শ সংশোধনী রদ করার রায় নিয়ে কিছুদিন আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার মধ্যে মতানৈক্য হয়েছে। মতানৈক্য হয়েছে আইনমন্ত্রীর সঙ্গেও, অ্যাটর্নি জেনারেলের সঙ্গেও দ্বিমত হয়েছে সংবিধানের ষোড়শ সংশোধনী বিষয়ে। কিন্তু এর অল্প পরেই প্রধান বিচারপতি, অল্প কয়েকদিন পরেই প্রধান বিচারপতি সিনহার ছুটিতে যাওয়া, বিবৃতি এবং পাল্টা বিবৃতি, প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিযোগ, অস্থায়ী প্রধান বিচারপতি পদে আব্দুল ওয়াহাব মিয়ার নিয়োগ, সুপ্রিম কোর্টের প্রশাসনিক পদে রদবদল, এসব কিছু এখন প্রশ্নবিদ্ধ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সরকারের আইন ও নির্বাহী বিভাগের সঙ্গে বিচার বিভাগের এই সাংঘর্ষিক সম্পর্ক বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে, এই জিজ্ঞাসাও অনেকের মনে দানা বাঁধছে। তারই প্রেক্ষাপটে আমাদের এই কলিং শো। শ্রোতাদের প্রশ্ন এবং আমাদের প্যানেল সদস্যদের জবাবের মধ্য দিয়ে আমরা জেনে নেব এই বিষয়গুলো। এবার সরাসরি প্রশ্ন নেবার পালা। আপনাদের কে এইটুকু জানিয়ে রাখি যে আমাদের সরাসরি এই নাম্বারে ফোন করে প্রশ্ন করতে পারেন, 202-619-3062। ফেসবুক কেও বেশ কিছু প্রশ্ন এসছে। প্রশ্নকর্তাদের প্রতি সনির্বন্ধ অনুরোধ প্রশ্ন সংক্ষিপ্ত রাখার জন্য, এবং প্যানেল সদস্যদের প্রতিও সবিনয় অনুরোধ উত্তরের পুনরাবৃত্তি না ঘটানোর। প্রথম প্রশ্নটি করেছেন ঢাকা থেকে আজমির হাসান কনক। হ্যালো।
হ্যালো, আমি ঢাকা বাংলাদেশ থেকে আজমির হাসান কনক বলছি। দেখুন, এই যে ষোড়শ সংশোধনী বাতিল হবার পর থেকে কিন্তু প্রধান বিচারপতি বিষয়ক বিতর্ক শুরু হয়েছে, যেটা চলছে এখনো। আমরা জানি বর্তমানে তিনি ছুটি কাটাতে অস্ট্রেলিয়া আছেন, কিন্তু এই ছুটিতে যাওয়া নিয়েও কিন্তু তুমুল তর্ক বিতর্কের সৃষ্টি হয়েছে। সরকারের তরফ থেকে প্রধান বিচারপতি অসুস্থ সেটা বলা হয়েছে, তিনি ছুটিতে যেতেই পারেন বলা হয়েছে। অন্যদিকে বিএনপি সহ যে সুপ্রিম কোর্ট এবং বার অ্যাসোসিয়েশনের যে নেতৃবৃন্দ, তারা বলছে যে প্রধান বিচারপতিকে জোর করে ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে। আবার প্রধান বিচারপতি যখন দেশ ত্যাগ করছেন, ঠিক তার আগে সাংবাদিকদেরকে একটি খোলা চিঠিতে তিনি স্পষ্ট জানিয়েছেন যে তিনি বিব্রত। একই সাথে বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও কিন্তু তিনি তার শঙ্কার কথা জানিয়েছেন। আবার এরই মধ্যে আইনমন্ত্রী বলেছেন যে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি অচিরেই সুপ্রিম কোর্টের প্রশাসনে পরিবর্তন আনবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, নতুন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি ঠিক কতখানি পরিবর্তন আনতে পারবেন বা আনবেন বলে আজকের যারা প্রশ্নের উত্তর দিচ্ছেন তারা মনে করেন? যেহেতু সংবিধানের ষোড়শ সংশোধনী সংসদে আর পাশ হওয়ার সুযোগ নেই, এমনকি সপ্তাদশ সংশোধনী করেও হুবহু পাশ করা যাবে না, তাহলে বিচার বিভাগের স্বাধীনতা সামনে ঠিক কোন দিকে যাচ্ছে? মানে স্বাধীনতা কি আসলে থাকছে, কিন্তু কিভাবে থাকছে? প্রধান বিচারপতির মতো গুরুত্বপূর্ণ এবং সম্মানিত মানুষকে হেনস্থা করতে সরকার দলীয় লোকজন যা যা করছে বা করার কথা বলছে বা হুমকি দিচ্ছে, তাতে করে কি বিচারপতি, কোন বিচারপতি বা বিচার বিভাগ আদৌ স্বাধীন থাকতে পারবে? ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে আজমির হাসান কনক, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আপনি রেখেছেন। আমি প্রথমেই যাচ্ছি অধ্যাপক আলী রিয়াজের কাছে।
ধন্যবাদ আনিস। প্রশ্নকর্তার যে সমস্ত প্রশ্ন উত্থাপন করেছেন তার মধ্যে খানিকটা হচ্ছে বর্ণনা কি ঘটেছে। আমি বিষয়টাকে দুইভাবে দেখি আর কি, দুইভাবে মানে দুই ভাগে বিভক্ত করে দেখি। একটা হচ্ছে যে প্রধান বিচারপতি এস কে সিনহার ছুটি, উইদিন কোটেশন ছুটি, এবং যে সমস্ত ঘটনা প্রবাহ আমরা দেখতে পাচ্ছি সেগুলো, অর্থাৎ প্রধান বিচারপতি ছুটিতে গেলেন এবং ছুটিতে যাওয়া নিয়ে যে সমস্ত প্রশ্ন, তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপিত হয়েছে, অন্তত পক্ষে গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে যে 11টা অভিযোগ উত্থাপিত হয়েছে, এই সমস্ত বিষয় আছে। এটা হচ্ছে একটা দিক যে প্রধান বিচারপতির সঙ্গে যে আচরণ বা তিনি যে বক্তব্য দিচ্ছেন সেগুলো। আরেকটা দিক হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা, কাঠামোগত প্রশ্ন, দুটো এক জায়গায় এসে মেলে। সেটা হচ্ছে যে যদি এইরকম মনে হয় যে প্রধান বিচারপতি কোনো না কোনো চাপের মুখে আছেন, তাহলে বুঝতে হবে যে বিচার বিভাগের কাঠামোগত যে স্বাধীনতা দেয়া আছে বা দেওয়ার কথা বলা হচ্ছে সেগুলো বিপদগ্রস্ত হচ্ছে। এখন যে সমস্ত প্রসঙ্গ প্রশ্নকর্তা উত্থাপন করেছেন, সরকার দলীয় আচরণ, সরকার দলীয় সদস্যদের আচরণ, কোনো কোনো ক্ষেত্রে যে সমস্ত কথাবার্তা বলা হয়েছে সেগুলো আমি বলবো আপত্তি করি বটে, তো সেগুলি অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত, দুর্ভাগ্যজনক, এবং সেগুলি খুব বেশি ইতিবাচক ইঙ্গিত দেয় না আর কি। যে বিচার বিভাগই শুধু নয়, যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধেই এই ধরনের বক্তব্য হাজির করা, এবং এগুলির উৎস হচ্ছে যে ষোড়শ সংশোধনী সংক্রান্ত যে আপিল, সেই আপিল বাতিল করে দেওয়া। তো এখন ওই রায় তো আসলে প্রধান বিচারপতি একা দেননি, ওটা তো একটা সর্বসম্মত রায়, এবং এই রায় তো শুধুমাত্র যে আপিল বিভাগ থেকে এসছে তা তো নয়, তার আগেই তো আসলে এটা বাতিল হয়েছিল, তাই না? ধরুন যে এখন ষোড়শ সংশোধনী পাশ হয় কবে, 2014 সালে, এবং 2014 সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টের 9 জন আইনজীবী হাইকোর্টে রিট করেছিলেন, রিটের প্রাথমিক শুনানি হয়েছিল ওই বছরই নভেম্বর মাসের 9 তারিখে। তারপরে রুলের শুনানি শেষে 2016 সালের 5ই মে ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়, যেটা সেটা হচ্ছে হাইকোর্ট, এবং সেখানে যে হাইকোর্টের বিশেষ বেঞ্চ যেটা, সেখানে 3 জন বিচারপতি ছিলেন, মইনুল ইসলাম চৌধুরী ছিলেন, কাজী রেজাউল হক ছিলেন, আশরাফুল কামাল ছিলেন, এবং তারপরে আপিল করা হয়েছিল। আপিলটা 3রা জুলাই 2017 সালে হাইকোর্টের রায়টাই বহাল রেখেছে, এবং তার বিস্তারিত আমরা জেনেছি 1 আগস্টে। আমি এই টাইমলাইনটা বললাম এই কারণে যে যখনই আমরা আলোচনা করছি কোথাও যেন মনে হচ্ছে যে সবাই ভুলে যাচ্ছেন যে এই রায়টা একা মিস্টার এস কে সিনহা নন, এটা আসলে একটা সর্বসম্মত, এবং একটা নয়, হাইকোর্টের একটা বেঞ্চ সেটা বলেছে, সুপ্রিম কোর্টের সর্বসম্মত রায় হচ্ছে সেটা। তো তাহলে ওই রায়ের মধ্যে কিছু অবজারভেশন আছে, যেগুলো অবজারভেশনগুলো ভ্যারি করেছে, মানে বিচারকদের মধ্যে বিভিন্ন বিষয়ে অবজারভেশনের ভ্যারিয়েশন আছে, এবং সেখানে প্রধান বিচারকের প্রতি কিছু অবজারভেশন নিয়ে প্রশ্ন আছে, অনেকের থাকতেই পারে, এক্সকিউজ মি, কিন্তু তাকে যেভাবে ব্যক্তিগতভাবে তার সঙ্গে এই রায়কে যুক্ত করে দেওয়া হচ্ছে, সেটা আমার কাছে মনে হচ্ছে যে হয় উদ্দেশ্য প্রণোদিত অথবা ভুল বোঝা। আমি এখন পর্যন্ত ভুল বোঝার কোনো কারণ দেখি না, কারণ কারো ইন্টেলেক্ট নিয়ে আমি প্রশ্ন করতে চাই না, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তির এই সমস্ত কথাবার্তা বলছেন। এই 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 জায়গায় এসেই হচ্ছে বিপজ্জনক দিকটা, যে ব্যক্তিগত আক্রমণ, যদি কেউ অভিযুক্ত হন, তার বিরুদ্ধে অভিযোগ থাকে, অভিযোগ নিষ্পত্তি করার বিভিন্ন পদ্ধতি তো আছে, তাহলে এটা নিয়ে পাবলিকলি আমাদেরকে ভেরিফিকেশনটা করতে হবে কেন? আর দ্বিতীয় কাঠামোগত যে প্রশ্ন, সেই কাঠামোগত প্রশ্নগুলো কিন্তু আসলে রায়ের মধ্যে আছে, প্রসঙ্গগুলো উঠেছে। ধরুন সংবিধানে কি বলা হয়েছে, সংবিধানে তো শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করার অঙ্গীকার খুব স্পষ্টভাবে আছে, 22 অনুচ্ছেদে খুব স্পষ্টভাবে আছে। কি লেখা হয়েছে, রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করিবেন, একেবারে সুস্পষ্টভাবে বলা হয়েছে। সেটা হয়নি, হয়নি, কিন্তু 1999 সালে মাজদার হোসেন বনাম সরকার যে মামলা, সেই মামলাটা ওই কারণেই তৈরি হয়েছিল, এবং তার যে রায়, সেই রায় এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এই অর্থে যে 2007 সালে এই সম্পর্কে যে 4টা পৃথক পৃথক বিধিবিধান ঘোষণা করা হয়েছিল সেগুলো এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি।
আমরা একটু আরো কথা শুনি একটু এই বিষয়ে, আমরা আবার ফিরে আসবো প্রফেসর আলী রিয়াজ আপনার কাছে, এবং আপনি যথার্থই বলেছেন যে এই রায়টি অনেক স্তর পেরিয়ে এসছে, এবং এখনো পর্যন্ত সরকারের কাছে আরো একটি পথ খোলা আছে, রিভিউ পিটিশনের কথা অনেকেই বলছেন, সেটা হবে কি হবে না সেটা দেখার বিষয়। কিন্তু আমি ডক্টর শেলী শাহাবুদ্দিন আপনার কাছে যাচ্ছি, আপনার কি অভিমত?
আমি একমত যে এখানে দুটো বিষয় আছে, একটি হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা, আর একটি হচ্ছে
হ্যালো
হ্যালো শুনতে পাচ্ছেন?
জি বলুন বলুন।
হ্যাঁ, আমিও একমত যে দুটি বিষয় এখানে আছে, একটি হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা, আরেকটি হচ্ছে প্রধান বিচারপতিকে নিয়ে যে বিতর্ক। বিচার বিভাগের স্বাধীনতা থাকতে হবে গণতন্ত্রে, এটি অনস্বীকার্য। তবে স্বাধীনতা ফ্রিডম অর্থে নয়, স্বাধীনতা ইন্ডিপেন্ডেন্স অর্থে। সরকারের যে তিনটি প্রধান বিভাগ, তারা একে অপরের কাজে হস্তক্ষেপ করবে না। সে লক্ষ্য করব যে কথাটা হলো কাজে আমি হস্তক্ষেপ করব না, কিন্তু একটি বিভাগের কেউ ঘুষ নিচ্ছে এটা তো তার কাজ নয়, সেখানে এই ডক্ট্রিন অ্যাপ্লিকেবল হবে না। বিচার বিভাগের স্বাধীনতা মানে বিচার বিভাগের ইন্ডিপেন্ডেন্স, সেটাই আমি মনে করি। সেটার বিষয়ে পৃথিবীর কোন দেশেই পুরোপুরি আদর্শ আমি মনে করি না, বাংলাদেশে তো নয়। তবে উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশে যে অগ্রগতি হয়েছে তাকে আমি আশাব্যঞ্জক মনে করি। দেশ যদি তাহলে বিষয়ে আমরা সফল হব। এখন বিষয় যেটি
আপনার টেলিফোন লাইনে বোধহয় গন্ডগোল হচ্ছে, বাতাসের একটা শব্দ পাচ্ছি আমরা, আপনি কি বাইরে আছেন?
আচ্ছা, আমি স্পিকার ফোন অন করাতে বোধহয় এরকম হচ্ছে।
হ্যাঁ, আপনি আপনি জি স্পিকার ফোন অফ করে দেন, আপনি কানে ধরুন টেলিফোনটি।
শুনতে পাচ্ছেন?
জি, এখন শুনতে পাচ্ছি।
আচ্ছা, তাহলে আগের বিষয়টা আবার বলবো না?
না না, আগের বিষয় ঠিক আছে, আপনি পরের বিষয়ে আসুন।
পরের বিষয়টি হচ্ছে বিচারপতি সিনহাকে নিয়ে যে বিতর্ক, সেখানেও দুটো বিষয় আছে। একটি হচ্ছে ষোড়শ সংশোধনীর রায়, আরেকটি হচ্ছে তার যে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য, সেগুলো নিয়ে যে বিতর্ক। ষোড়শ সংশোধনের রায়ের বিষয়ে আমার মত হচ্ছে এই যে, আগেই যেটা বলেছি ইন্ডিপেন্ডেন্স থাকতে হবে, কিন্তু যদি কোন বিচারপতির বিরুদ্ধে কোন অপরাধের নালিশ দেওয়া হয়, সেটি তার কাজের মধ্যে পড়ে না, সেটি ইন্ডিপেন্ডেন্সের মধ্যে পড়ে না। অপরাধের বিচার হতে হবে, আইনের উপরে কেউ থাকবেন এটি হতে পারে না। কে এখন আমরা জানি যে বিচারালয় বা বিচারপতি হচ্ছে আমাদের শেষ আশ্রয়। এখন বিচারালয়ের যদি অপরাধ সংঘটিত হয় তাহলে কার কাছে যাব? যেহেতু গণতান্ত্রিক দেশে জনগণই সার্বভৌম, সেই জন্য আমরা জনগণের কাছে যাব। এবং জনগণের কাছে যাওয়া মানে এই নয় যে পৃথিবী দেশের সমস্ত জনগণ মিলে বিচার করতে পারে, তাদের প্রতিনিধিরা পারে, তাদের নির্বাচিত প্রতিনিধি। আমার মত এটাই যে যেভাবেই হোক, সংসদ হোক বা অন্য যেভাবে হোক, রাষ্ট্রপতি হতে পারে, কিন্তু নির্বাচিত প্রতিনিধির হাতে থাকবে এই ক্ষমতা।
জি, আপনি আপনার কাছে আবার আমরা ফিরে আসবো, কারণ এটি হচ্ছে সবচেয়ে বড় বিতর্কের বিষয়, যেটা থেকে অনেকেই মনে করেন যে এই সাম্প্রতিক বিবৃতি, পাল্টা বিবৃতি কিংবা প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিযোগ ইত্যাদি এসছে। আমাদের পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন ঢাকা থেকে রোকসানা সাথী। হ্যালো।
হ্যালো, আসসালামু আলাইকুম, আমি রোকসানা সাথী বলছি ঢাকা থেকে। আমার দুটি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটা হল, প্রধান বিচারপতির বিরুদ্ধে 11টি অভিযোগের কথা আমরা পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি। এরকম গুরুতর অভিযোগ যার বিরুদ্ধে তাকে বিচারের আওতায় না এনে বিদেশে যেতে দেওয়া হলো কেন? দ্বিতীয় প্রশ্নটি আমার, একটি রায় দেওয়ার পরই প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিযোগগুলো উঠল এবং সমালোচনার মুখে বা তোপের মুখে ছুটি নিয়ে বিদেশে গেলেন, এই ছুটি কি তিনি স্বেচ্ছায় নিয়েছেন? আর যদি না নিয়ে থাকেন, এটা বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপারে কোনো বিরূপ প্রভাব ফেলবে কি? ধন্যবাদ।
ধন্যবাদ রোকসানা সাথী। এর সঙ্গে আরেকজন প্রশ্ন করেছেন আমাদের ফেসবুকে, সেটা হচ্ছে যে আমার একটি উত্তর চাই, তিনি লিখছেন হাবিবুর রহমান, তিনি বলছেন যে 7-8টি বানান ভুল ওই আবেদনে ছিল, যেটি প্রধান বিচারপতি করেছিলেন এবং প্রেসিডেন্ট কিংবা প্রাইম মিনিস্টার কেন অনুমোদন দিলেন, এরকম একটা প্রশ্ন। তো প্রফেসর আলী রিয়াজ,
দেখুন এই প্রশ্নগুলো তো সকলের, এই প্রশ্নগুলোই তো আসলে যে কারণে আমি বলছি যে দুটো বিষয় আপনি, আমরা কি কাঠামোগত বিষয় নিয়ে আলোচনা করতে চাই? কাঠামোগত যদি বিষয় নিয়ে আলোচনা করতে চাই তাহলে আমাদের সংবিধান ভালো করে দেখতে হবে, 116 অনুচ্ছেদ দেখতে হবে, দেখতে হবে যে কি করে আসলে এখন পর্যন্ত একটা দ্বৈত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, কারণ নিম্ন আদালতগুলো সরকারের নিয়ন্ত্রণে আছে, মাদ্রাজ হোসেন মামলার পরেও আছে, আর উচ্চ আদালতের ক্ষেত্রে এখন যেটা হয়েছে ষোড়শ সংশোধনীর পরে সেটা নেওয়া হয়েছিল নিয়ন্ত্রণটা আপনার পার্লামেন্টের কাছে, এখন যেহেতু এটা বাতিল হয়েছে অথবা আমরা এখন বুঝতে পারছি যে এটা আসলে আগের ব্যবস্থা যেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে আছে এখন তাই আছে, কারণ ষোড়শ সংশোধনী বাতিল হয়ে গেছে। আর অন্য যে প্রশ্নগুলো, যেই প্রশ্নগুলো তুলছেন আসলে প্রশ্নকর্তারা তুলছেন, এই প্রশ্নগুলোর কোনো উত্তর তো পাওয়া যাচ্ছে না। যেমন ধরুন যে এই যে 11টা অভিযোগ কে করেছে, কিভাবে তদন্ত হয়েছে, তদন্ত করার ক্ষেত্রে কি আসলেই যে সমস্ত আইন কানুন অনুসরণ করা উচিত সেটা করা হয়েছে, কারা করেছে এই তদন্ত, এবং তদন্ত যদি করা হয়ে থাকে, যদি রাষ্ট্রপতির কাছে যথেষ্ট পরিমাণে ডকুমেন্টারি এভিডেন্স প্রডিউস করা হয়ে থাকে, তাহলে উনি এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে রেফার করলেন না কেন? কিংবা ধরুন যদি এই অভিযোগগুলি আমরা ধরুন অগাস্ট মাসের 1 তারিখের আগে শুনতে পেতাম তাহলে আমাদের কাছে মনে হতো যে হ্যাঁ। আর এই অভিযোগগুলি একটা ব্যক্তির বিরুদ্ধে, ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে আপনার আলাদা করতে হবে, যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থেকে থাকে তার যে বৈধ প্রক্রিয়া রয়েছে, আইনগত প্রক্রিয়া রয়েছে, তাতে তদন্ত হতে পারে, বিচার হতে পারে, হতেই পারে, কেউই কোনো ব্যক্তি কোনো নাগরিক কোনো দেশের আসলে আইনের ঊর্ধ্বে ওঠে না। কিন্তু এই প্রশ্নগুলো উঠছে এই কারণে যে গোটা পরিস্থিতিতে আসলে খুব রহস্যময় হয়ে উঠেছে। যদি না ষোড়শ সংশোধনী বাতিল করা হতো তাহলে কি এই অবস্থা থাকতো, এই প্রশ্নগুলো উঠত? চিফ জাস্টিস হিসেবে মিস্টার সিনহার দায়িত্ব পালন করার কথা জানুয়ারি মাসের শেষ পর্যন্ত, আমরা কি শেষ পর্যন্ত একটু শুনতে পারতাম? এখন এই প্রশ্নগুলির উত্তর কে দেবে, এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার জায়গাটা কোথায়? এবং মিস্টার শাহাবুদ্দিন একটা কথা বলেছেন যে একটু একটু ভিন্ন মতটা আমি একটু জানিয়ে রাখি আর কি, সেটা কি, সেটা হচ্ছে যে বিচার বিভাগকে পৃথক করতে গিয়ে তিনি বলছেন যে এটা এটা শেষ পর্যন্ত জনপ্রতিনিধিদের কাছে তুলে দিতে হবে। যে কোনো ডেমোক্রেটিক সিস্টেমে, বিশেষ করে যেখানে পার্লামেন্টারি সিস্টেম, পার্লামেন্টারি সিস্টেমে কি হচ্ছে, পার্লামেন্টারি সিস্টেমে এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ বডির পার্থক্যটা খুবই থিন, অত্যন্ত সূক্ষ্ম, কারণ হচ্ছে পার্লামেন্টে একদিকে এক্সিকিউটিভ তৈরি করে, তা আপনি যদি পার্লামেন্টের কাছে দিয়ে দেন তার মানে হচ্ছে আপনি এক্সিকিউটিভের কাছে দিয়ে দিচ্ছেন, এবং যখনই আপনি এক্সিকিউটিভের কাছে দিয়ে দিচ্ছেন তারা কি আচরণ করবে তার কিছু লক্ষণ কিন্তু আমরা দেখে ফেলেছি। যারা বলছেন যে আমাদের হাতে দিন, তারা আসলে কি আচরণ করবেন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ওটাই আসলে কনসার্নের বিষয়। এবং একটি মানে রাষ্ট্রের একটি অঙ্গ আর একটি অঙ্গ কাজে বাধা দেবে না, এটা ঠিক, পাশাপাশি এটাও ঠিক যে জুডিশিয়ারির দায়িত্ব হচ্ছে টু প্রোটেক্ট এভরি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল, মিনিং যে আপনি যদি নাগরিকের অধিকার যদি পার্লামেন্টও খর্ব করে তাহলে নাগরিক যাবে কোথায়, যাবে আসলে বিচার বিভাগের কাছে, এবং তখন বিচার বিভাগ আসলে বলতে পারবে যে হ্যাঁ এটা আসলে এই আইনটা করা ঠিক হয়নি, কারণ এটা নাগরিকের অধিকার কে খর্ব করছে, তাই না? ধরুন আগামীকাল যদি পার্লামেন্ট ফান্ডামেন্টাল রাইটস বাতিল করে দেয়, করতেই তো পারে, কারণ হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠতা আছে, সংখ্যাগরিষ্ঠতার দরকার নেই, ধরুন 350 জন সংসদ সদস্য মিলে সিদ্ধান্ত নিল যে আসলে তারা ফান্ডামেন্টাল রাইটস তুলে দেবে, সেটা কি সম্ভব? তাহলে যাবে কোথায়? ফলে ওই জায়গাটা আপনার জুডিশিয়ারির ওই ইন্ডিপেন্ডেন্সটা এই কারণেই আপনি কেবলমাত্র পাবলিক রিপ্রেজেন্টেশনের নামে টিরানি অফ মেজরিটি তৈরি করতে পারেন না। It is contrary to basic fundamental element of democracy. গণতন্ত্রে কেবল মৌলিক বিষয়ের পরিপন্থী হয়ে দাঁড়াবে। যদি আপনি আসলে একটা রিপাবলিক চান, আপনি যদি রিপাবলিক না চান তাহলে ভিন্ন কথা।
এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দু ধরনের আর্গুমেন্টই আমরা শুনেছি, প্রধানমন্ত্রী এবং দলের তরফ থেকে বলা হয়েছে যে কথা ডক্টর শেলি শাহাবুদ্দিন বললেন যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সদস্যরা দায়িত্ব হবে বিচার বিভাগকে ওই অর্থে নিয়ন্ত্রণ করা যে কেউ যদি অপরাধ করেন বিচারকদের মধ্যে। কিন্তু না, আমি বলছি না, না আমি আমি বলছি আমি একটু বলে নিই এই ব্যাপারে, এই
একটু ভুল করছি,
না না আমি বলছি, আমি বলছি
কেউ যদি অপরাধী হয় সেটা কিন্তু স্ট্রাকচারালি ইস্যু নয়। আপনার যদি অভিযোগ থাকে কোনো ব্যক্তির বিরুদ্ধে, কোনো নাগরিক আইনের ঊর্ধ্বে নয় এবং তার জন্য আইনগত ব্যবস্থা আছে, সেই আইনগত ব্যবস্থার অধীনে যে কোনো ব্যক্তি যে কোনো নাগরিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অধিকার কারো কাছ থেকে কেউ নিয়ে নেয়নি। প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে স্ট্রাকচারালি কাঠামোগত দিক থেকে আপনি জুডিশিয়ারির উপরে লেজিসলেটিভ বা এক্সিকিউটিভ বডিকে তুলে দেবেন কিনা, সেটাই হচ্ছে প্রশ্ন।
এটাকে
যদি আমরা মিলিয়ে ফেলি তাহলে বুঝতে হবে যে আমাদের
সেটা মেলানো হচ্ছে না,
একটু ঝামেলা তৈরি।
হ্যাঁ, সেটা মেলানো হচ্ছে না। আমি যে কথা বলার চেষ্টা করছি যে এক পক্ষের দাবি হচ্ছে যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংসদে বিচারপতিদের নিয়ে যদি কোনো সমস্যা হয় তারা বিচার করবেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নয়। আর এস কে সিনহার রায় কিংবা আমি বলবো যে বিচারপতিদের যে রায়, সেখানে কিন্তু একটা কথা বলা হয়েছে এবং এই প্রসঙ্গেই আমি ডক্টর শেলী শাহাবুদ্দিনের কাছে যেতে চাই যে বাংলাদেশের সংবিধানে এখন ফ্লোর ক্রসিংয়ের সেরকম কোনো সুযোগ নেই, যে কারণে সংসদ সদস্যরা যদি মেজরিটি থাকেন তারা মূলত পক্ষে দলেরই কথা মেনে চলবেন। তাহলে কি সুপ্রিম কোর্টের কিংবা আদালতের বিচারপতিদের বিচার করার দায়িত্ব কোনো বিশেষ রাজনৈতিক দলের হাতে দেওয়া ঠিক হবে? ডক্টর শাহাবুদ্দিন,
আমি যেটা বলেছি সেটা হলো যে জনগণের নির্বাচিত প্রতিনিধি সেটা যে সংসদ হতেই হবে সেটা আমি বলিনি, এটা রাষ্ট্রপতিও হতে পারে এবং আরো বিকল্প চিন্তা করা যেতে পারে। কথাটা আমি বলেছি এই জন্য যে নির্বাহী বা সংসদ বা যে কেউ অন্যায় করলে সেটার বিচার হয় বিচারালয়ে, কাজে বিচারালয় তো সেদিক থেকে সকলের উপরেই। এখন বিচারপতি নিজেই যদি অন্যায় করেন তাহলে তার বিচার কে করবে? এখানে সিনহার রায়ে আমার মনে হয়েছে যে তারা নিজেরাই নিজেদের বিচার করবেন, সেটা আমি মানি না। কারণ তাহলে আমি বলবো একজন ডাক্তার, আমি তো ডাক্তার, যদি ঘুষ খায় তা আমরাই তার বিচার করব, বিচারপতি তার বিচার করতে পারবেন না। আবার সিনহা বলেছেন যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করবে, সেটাও আমি মানি না দুটো কারণে। প্রথমত সেখানেও বিচারপতিরাই বিচার করবেন, দ্বিতীয়ত সেটা সামরিক সরকারের তৈরি, সামরিক সরকারের তৈরি কোনো কিছুই আমি গ্রহণ করি না। এই হচ্ছে আমার বক্তব্য।
জি, আমরা পরবর্তী প্রশ্নের জন্য যাচ্ছি। যশোর থেকে এই মুহূর্তে টেলিফোন লাইনে আছেন শ্রাবণী সুর। হ্যালো।
হ্যালো, আমি যশোর থেকে শ্রাবণী সুর বলছি।
বলুন।
আমার প্রশ্ন হচ্ছে, আমরা বেশ কিছুদিন ধরে বিচারপতি এস কে সিনহার বিষয়টি জানি এবং তাকে ছুটি দেওয়া হয়েছে, এই ছুটিটি কি স্বাভাবিক না চিরস্থায়ী? যদি চিরস্থায়ী হয় তবে আগামীতে নতুন বিচারপতিরা বিচার কার্য পরিচালনায় স্বাধীনতা পাবেন কি, অথবা বিরোধী দলীয় রাজনৈতিক ব্যক্তিত্বরা বিচারালয়ে যেয়ে সুষ্ঠু বিচার পাবেন? বাংলাদেশের বিচার সংস্কৃতিতে কি ধরনের প্রভাব পড়বে যদি এটি চিরস্থায়ী ছুটি হয়ে থাকে? প্যানেলের কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে। অধ্যাপক আলী রিয়াজ,
না যদি যদি এটা স্পষ্ট হয় যে আসলে অনিচ্ছা সত্ত্বেও প্রধান বিচারপতি কিংবা কোনো বিচারপতিকে ছুটি বা অন্য কোনোভাবে সরে যেতে হয়েছে, তাহলে এটা এটা তো আর বলার অপেক্ষা রাখে না কেউ তাকে বাধ্য করেছেন। যদি এটা সত্য হয়, আবারও বলি, যদি এটা সত্য হয়, যদি উনি ফেরত না আসেন, যদি এখন অনেক কিছু যদির মধ্যে আছে, এখন পর্যন্ত এই সংশয়গুলি তৈরি হচ্ছে, যদি সেটা হয় তার মানে হচ্ছে যে কেউ না কেউ প্রত্যক্ষভাবে আপনার বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করছে। এখন তারপরে তো বাকিটুকু আর বলার থাকে না, তাই না? যে যদি এখন হয় তাহলে কালকে হবে না কেন, পরশুদিন হবে না কেন, এবং আজকে প্রধান বিচারপতির ক্ষেত্রে হলে কালকে আরেক বিচারপতির ক্ষেত্রে হবে না কেন, একজনের ক্ষেত্রে হলে পাঁচজনের ক্ষেত্রে হবে না কেন? ফলে এই প্রশ্নগুলি থেকে যাচ্ছে, এই প্রশ্নগুলি যে উঠছে এটাই হচ্ছে উদ্বেগের, উঠছে এই জন্য উদ্বেগের। তো এখন এই এই প্রশ্নের কোনো সুরাহা তো দেখতে পাচ্ছি না। একটা হচ্ছে যে যে কারণে আমি বারবার বলি, এই দুটো জিনিস যদি পার্থক্য আমরা না করতে পারি, সুরাহ করতে হবে কোনটা? সুরাহ করতে হবে একটা হচ্ছে ব্যক্তিগতভাবে মিস্টার সিনহার যে সমস্ত আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে, যেগুলো পয়লা অগাস্টের আগে আমরা শুনতে পারি নাই, এবং এখন যে সমস্ত প্রশ্ন অত্যন্ত সরবে বলা হচ্ছে, সেই প্রশ্নটা উঠে যে এগুলি আগে শোনা যায়নি কেন? আর তারপরে প্রথম প্রশ্নকর্তা প্রশ্ন তুলেছেন জানার পরে কেন তাকে যেতে দেওয়া হচ্ছে, সেগুলি তো প্রশ্ন আছেই আর কি। কেন প্রধান বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তৈরি করা হলো না যদি এত অভিযোগ থাকে? তো এখন আর কাঠামোগতভাবে সমস্যাটা তো থেকে যাচ্ছে, কাঠামোগত সমস্যা থেকে যাচ্ছে বলেই তো এখন এটা এই নিয়ে আমরা খোলামেলাভাবে আলোচনা করতে পারি। আমি 70 অনুচ্ছেদের প্রশ্ন আপনি তুলেছেন অথবা কেউ একজন তুলেছেন, তো এখন 70 অনুচ্ছেদের আপনি তুলেছিলেন, 70 অনুচ্ছেদের ক্ষেত্রে যেহেতু একটা রিট আছে, এবং কিন্তু সে নিয়ে হয়তো সাবজুডিসের প্রশ্ন কেউ কেউ তুলবেন, কিন্তু অন্যদিকে আবার যেহেতু 70 অনুচ্ছেদের প্রসঙ্গ স্বর সংশোধনী বাতিল সংক্রান্ত রায় আছে, সেহেতু আমরা এটা নিয়ে আলোচনা করতেই পারি। এবং স্বর সংশোধনীর ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে কোনো অবস্থাতেই আপনি ভাবতে পারবেন না যে আসলে এইরকম ভাবে মানে যে সরকার দলীয় বা ক্ষমতাসীন দল, সেটা কে কোন দল আমার ধর্তব্যের বিষয় নাই, সরকার দলীয় সংসদ সদস্যদের কাঠামোগত ভাবে আপনি দেখুন যে বাংলাদেশের দলগুলি, আমরা হয়তো কাগজে পত্রে বলতেই পারি যে হ্যাঁ ওনারা তো স্বাধীন চাইলেই ভোট দিতে পারেন, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলের কাঠামোর দিকে দেখুন, বাংলাদেশের সংবিধানের মানে সামগ্রিকভাবে সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রীর হাতে যে পরিমাণ ক্ষমতা তুলে দেওয়া হয়েছে আর কি, তারপরে এটা আশা করার কোনো কারণ নেই, আমরা আশা করতে পারি, এখন আশা করার জন্য তো সোনার পাথর বাটিও আমরা আশা করতে পারি, কিন্তু সেটা তো ঘটবে না, যেহেতু ঘটবে না, যেহেতু 70 অনুচ্ছেদ থাকা অবস্থাতে এই এই সম্ভাবনা কোনো অবস্থাতে নেই যে দলের বাইরে সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ ভোট দেবেন, সেহেতু আমাদেরকে ওইটা ধর্তব্যের পথে নিতে হবে। এবং এই যে আরো যেটা আমি বারবার বলি, এর মধ্যে সংবিধানের এই এই স্বর সংশোধনী বাতিলের রায়ের ব্যাপারে 116 অনুচ্ছেদের প্রসঙ্গ উঠেছে, এবং সেই 116 অনুচ্ছেদ নিয়ে তো আমরা খুব বেশি কথাবার্তা বলছি না আর কি, এটাকে বলা হয়েছে যে এটা সংবিধান পরিপন্থী, এবং এটা কিন্তু এই প্রথমবার বলা হলো তা নয়, এটা আগেও দুটো রায়ে বলা হয়েছে যে এটা সংবিধান পরিপন্থী। ফলে এই আলোচনাগুলি হচ্ছে কাঠামোগত আলোচনা, সংবিধানের প্রশ্নের আলোচনা, সেই আলোচনা করার মতো তো অনুকূল পরিবেশই নেই এখন।
হ্যাঁ, ডক্টর শেলি শাহাবুদ্দিন, যে বিষয়টি উঠে এসছে সেটি হচ্ছে তিনি হঠাৎ করে ছুটিতে গেলেন, তিনি যদিও নিজে বলেছেন যে তাকে জোর করে পাঠানো হয়নি, তিনি বিব্রত বোধ করেছেন, তার কথা হচ্ছে তিনি বিব্রত বোধ করেছেন এবং এ কথাও বলেছেন যে তার সম্পর্কে প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে, তিনি আপাতত ছুটিতে যাচ্ছেন এবং সঙ্গে আরেকটি কথা বলেছেন যে বিচার বিভাগকে রক্ষার স্বার্থেই তিনি যাচ্ছেন। আপনি কি মনে করেন ডক্টর শেলি শাহাবুদ্দিন প্রধান বিচারপতির এই সব বক্তব্যের আলোকে?
প্রধান বিচারপতি যে সমস্ত বক্তব্য আমি বিভিন্ন সময় পড়েছি সেগুলি আমাকেও বিভ্রান্ত করেছে, এবং এটা আমার জীবনে প্রথম আমি দেখলাম যে একজন প্রধান বিচারপতি প্রায় প্রতি সপ্তাহে পাবলিকলি কিছু না কিছু বলছেন, তো সেটার কারণ থাকতে পারে তিনি হয়তো ঠিকই বলছেন, ভেতরের সবকিছু তো আমি জানি না, তবে আমি এটা বোঝার জন্য একটু পড়তে চেষ্টা করলাম এবং একটা গবেষণাপত্র পড়ার আমার সুযোগ হলো। সেখানে একটা জিনিস আমি দেখলাম, কিলময়া রুলস বোধ হয় এটাকে বলে, এটা বলছে সো লং অ্যাজ এ জাজ কিপস সাইলেন্ট হিজ রেপুটেশন ফর উইজডম অ্যান্ড পার্শিয়ালিটি রিমেইনস আনঅ্যাসাইলেবল বাট এভরি আটারেন্সেস হুইচ হি মেক্স ইন পাবলিক অ্যাকসেপ্ট ইন দ্য কোর্স অব দ্য অ্যাকচুয়াল পারফরমেন্স অফ হিজ জুডিশিয়াল ডিউটিস মাস্ট নেসেসারিলি ব্রিং হিম উইদিন দ্য ফোকাস অফ ক্রিটিসিজম। এটা 1955 সনের। তারপরে অবশ্য বেশ কিছু পরিবর্তন হয়েছে ইউরোপে, এই পেপারে আমি পড়লাম যে 300,000 লোক একবার আন্দোলন করেছে একটা রায়ের বিরুদ্ধে, তখন ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস ECHR তারা চেষ্টা করে একটা কাজ করেছে যেটাকে বলা হয় অ্যাপিয়ারেন্স ডক্ট্রাইন, অর্থাৎ not only must justice be done, it must also be it must also seem to be done. So esob korar pore jeta bichar bibhag europe dekhlo seta hocche je janagoner sathe communication er ekta proyojon ache ebong sei communication kibhabe korte hobe setao ei european commission er ব্যবস্থাপনায় হয়েছে এবং তার মূল সারাংশ যেটা আমি সেটা বলি সেটা হলো প্রথমত একজন নির্বাচিত ব্যক্তি কমিউনিকেশনগুলো করবে সে একজন জাজ হতে পারে তাকে বলা হবে প্রেস জাজ অথবা নির্বাচিত প্রসিকিউটর হতে হবে তাকে প্রশিক্ষণ পেতে হবে এবং তার মধ্যে আরেকটি অনেক নিয়ম কানুন আছে কিন্তু একটা ডক্ট্রাইন আছে
আমরা বুঝতে পারছি ব্যাপারটা কিন্তু মূল যে বিষয়টি হলো এই যে এস কে সিনহা হয়তো বেশ কিছু কথা বলেছেন সেটা সত্যি কথা এবং সেটা সকলেই জানেন খবরের কাগজেও এসছে কিন্তু আবার প্রধান বিচারপতিকে সমালোচনা করে সরকার পক্ষের ওপর থেকে নিচে পর্যন্ত যে অনেকেই সমালোচনা করলেন সেটা তো প্রায় আদালত অবমাননার পর্যায়ে চলে যেতে পারে
পারে সেটা যারা আইন জানেন তারা বলবেন আমি জানি না তবে আমি এটা মনে করি যে প্রধান বিচারপতি যখন তার ডক্ট্রাইন ভেঙে প্রায় প্রতিদিনই প্রতি সপ্তাহে বক্তব্য দিচ্ছেন তিনি যেটা করছেন সেটা হলো তিনি জনগণের কাছে গিয়েছেন সেটা হয়তো তিনি করতেই পারেন তাহলে যাদের বিরুদ্ধে তিনি বলছেন তারাও তো জনগণের কাছে যাবে সেজন্য তারাও বক্তব্য দেবে ঘটনাটা এটাই ঘটেছে দুপক্ষেই ঘটনাটা ঘটিয়েছে বলে আমি মনে করি এবং এক্ষেত্রে আরো একটা জিনিস উল্লেখ করি আমি যে এই লেখাটার মধ্যে এক জায়গায় আমি পড়লাম যে ইউরোপে একজন প্রসিকিউটরকে কিন্তু তার পদ থেকে বরখাস্ত করা হয়েছিল ঠিক এই কারণে যে সে মিনিস্টার এবং রাজনীতিবিদদের সমালোচনা করেছে সেটা ডিটেলস আমি অবশ্য পড়িনি যে
জি ঠিক আছে আমরা আমরা আসলে খুব ডিটেলসে যাওয়ার সময় নেই আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে আমরা আরো কয়েকটা প্রশ্ন আমাদের নিতে হবে এই ম্যারিল্যান্ডের কলম্বিয়া থেকে প্রশ্ন করছেন কাইয়ুম খান হ্যালো
হ্যালো আমি কাইয়ুম খান ম্যারিল্যান্ড থেকে বলছি কলম্বিয়া শহর থেকে তো আজকের আলোচ্য সূচিতে যে প্রধান বিচারপতি বিতর্ক এবং বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আলোচনা সেখানে আমি মূল প্রশ্নে যেতে চাই যেখানে সরকারের হাতেই বিচারকদের নিয়োগ বদলি এবং পদোন্নতি এখনো ন্যস্ত সেখানে এই বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে কখন এবং কবে আসবে আর সাম্প্রতিক সময়ে যে প্রধান বিচারপতি নিয়ে যে বিতর্ক প্রথমে বলা হলো উনি অসুস্থ যেটা মিস্টার সিনহা পরে অস্বীকার করেছেন এখন দুর্নীতির ব্যাপারে কথা বলা হচ্ছে যেটা কতখানি বিশ্বাসযোগ্য ধন্যবাদ
ধন্যবাদ আমি প্রথম প্রশ্ন যেটি কাঠামোগত প্রশ্ন বলছেন প্রফেসর আলী রিয়াজব যে আমরা কাঠামোগত দিক নিয়ে আলোচনা করছি বিচারকদের নিয়োগ বদলি পদোন্নতি এখনো কিন্তু সরকারের হাতেই ন্যস্ত আছে সেখানে বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে কখন এবং কবে আসবে অধ্যাপক আলী রিয়াজ
সেই সেই বিতর্কটা আসেন আমরা করি এই বিতর্কটা করতে হলে একটা অনুকূল পরিবেশ দরকার অনুকূল পরিবেশটা হচ্ছে যে আপনি ব্যক্তিগত আক্রমণ থেকে নিরস্ত হবেন আবারও বলি ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি কোনো নাগরিক কোনো অপরাধ করে থাকলে আইনগত পদ্ধতিতে যদি তার মানে তদন্ত হওয়ার পরে যথেষ্ট পরিমাণে সাক্ষ্য প্রমাণ জোগাড় করা যায় তবে তার তাকে বিচার করুন এ নিয়ে কারো কোনো আপত্তি নেই এখন সেটার সঙ্গে আপনি কাঠামোগত পুরো জিনিস যারা গুলিয়ে ফেলছেন তাদের তাদের কাছে আমার সবিনয়ে অনুরোধ যে মানে ব্যক্তির বিরুদ্ধে ক্রোধ ক্ষোভ মানে ইত্যাদির কারণে গোটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাটাকে আপনারা বিপর্যস্ত করে ফেলছেন দরকার যেটা যেটা বাংলাদেশের সংবিধানে এবং আমি আমি নিজে বলছি না বাংলাদেশের সংবিধানে সুস্পষ্ট করে যেটা বলা হয়েছে আসেন সেটা করি শুধু তাই নয় মাজদার হোসেন মামলার আওতায় ১১৫ ১১৬ অনুচ্ছেদের অধীনে যে শৃঙ্খলা বিধি আপিল বিভাগের করার কথা সেটা করার চেষ্টা হচ্ছে সরকার ২০ বার সময় নিয়েছে অন্তত পক্ষে বিচারপতি খায়রুল হক 1999 সালে মালতার হোসেন মামলার বরাতে, মানে 2007 সালে যে রায় তিনি দিয়েছিলেন আর কি, ওই স্বাধীন মালিক বনাম সরকার মামলায়, হ্যাঁ, সেখানে তিনি বলেছিলেন নির্বাহী বিভাগ ও সংসদ অধস্তন আদালতের বিধিবিধান কার্যকর করতে ব্যর্থ হয়েছে, বিচার বিভাগের প্রতি ঔপনিবেশিক রীতিনীতি ও মন মানসিকতার প্রতিফলন ঘটাচ্ছে সংসদ ও সরকার। এগুলি ওনার কথা, 2007 সালের রায়, এবং উনি রেফারেন্স দিয়েছিলেন 1999 মালতার হোসেন মামলার। মামলাটার কথা আমি বলে দিতে পারি, সেটা হচ্ছে এটা 5ই জুন 2007 সাল স্বাধীন মালিক বনাম সরকার মামলায়। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এগুলি নিয়ে আমরা আলোচনা করবো কিনা, সেই জায়গায় এসে আপনি যখন দেখতে পাচ্ছেন যে আক্রমণটা ব্যক্তিগত হয়ে যাচ্ছে এবং মানে ডুবিয়া সিচুয়েশন তৈরি হয়েছে যে প্রধান বিচারপতি ছুটি নিয়েছেন কিনা, আপনি দেখেছেন যে প্রত্যেকে, আনিস আপনি দেখেছেন যে প্রত্যেকের, আপনাদের শ্রোতারা যাই প্রশ্ন করেছেন তাদের কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা আদৌ ছুটি নিয়েছে কিনা, উনি ফেরত আসবেন কিনা, এই যে ব্যক্তিগতভাবে প্রশ্নটা জড়িয়ে যাচ্ছে, তাতে করে প্রাতিষ্ঠানিকভাবে যে আলোচনা আমাদের করা দরকার সংবিধান এবং যে আলোচনা হচ্ছিল হওয়া দরকার, এখন আমরা হয়তো একটা একটা পেপারে রেফারেন্স দিয়ে বলতে পারি যে ইউরোপে এই ঘটনা ঘটেছে, ইউরোপে আবার এই অন্য পদ্ধতিও তো আছে, অন্যান্য বিষয় তো আছে, আমরা যদি ওই ডিটেলসে যাই তাহলে অন্যভাবেও দেখা যেতে পারে, কিন্তু মূল কথাটা হচ্ছে কাঠামোগতভাবে এখন পর্যন্ত দ্বৈত ব্যবস্থা আছে এবং যতক্ষণ না পর্যন্ত আমরা 116 বিষয়টা আমরা দেখতে পাবো, যতক্ষণ না পর্যন্ত সেটা মোকাবেলা করতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই মানে সার্বিক স্বাধীন মানে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স এস্টাবলিশ করা যাবে না। 20 বার সময় নেওয়ার ঘটনা তো বুঝতেই পারছেন যে মালতার হোসেন মানে একটা গেজেট করা নিয়ে সমস্যা তৈরি হয়েছিল, তাই না, এবং সেই সমস্যার সমাধান আসলে হয়েছে বলে তো মনে হয় না আমার কাছে।
রিয়াজ, আপনার কাছে আবার ফিরে আসব, আমি একটু ওই যে কাইয়ুম খানের প্রশ্নের দ্বিতীয় অংশটা ছিল যে প্রথমে বলা হলো তিনি অসুস্থ, তারপর বলা হলো দুর্নীতির কথা, এবং প্রধান বিচারপতি নিজেও বলেছেন যে তিনি ফিরে আসবেন, কিন্তু আমরা শুনেছি যে অ্যাটর্নি জেনারেলের কথা একেবারে কোর্ট আনকোর্ট যে তার ফিরে আসার বিষয়টি সুদূর পড়া হতো, তো এই জাতীয় মন্তব্য বিচার বিভাগের আবার ওই কাঠামোগত স্বাধীনতার কথা না বলে বলা যেতে পারে যে এই ছোট ছোট যে ব্যক্তিগত কথাবার্তা হচ্ছে বিচার বিভাগকে কেন্দ্র করে, প্রধান বিচারপতিকে কেন্দ্র করে, সেটা কতটা ইতিবাচক? ডক্টর শেলি শাহাবুদ্দিন,
এই বিষয়ে আমি বলবো যে আমরা যদি নির্দিষ্টভাবে এই প্রশ্নের উত্তর দিতে চাই সেগুলো হবে অনুমান নির্ভর, বাস্তবতা বিবর্জিত, কাজেই আমরা বিষয়টিকে সার্বিকভাবে যদি দেখার চেষ্টা করি তাহলে হয়তো আমরা ফলপ্রসূ একটা আলোচনা করতে পারব। আমি ডক্টর আলী রিয়াজের সাথে এই বিষয়টাতে একমত যে কাঠামোগত দিক থেকে বিচার বিভাগের স্বাধীনতা চাই, কিন্তু সেখানে আমি আবারও বলি আমার মতো সাধারণ মানুষ যারা আইন বোঝে না তারা কিন্তু এইখানে গুলিয়ে ফেলে স্বাধীনতা কি, স্বাধীনতা মানে ফ্রিডম নয়, এখানে বিচার বিভাগের স্বাধীনতা মানে ইন্ডিপেন্ডেন্স অব দ্য জুডিশিয়ারি, তিনটা বিভাগ আলাদা একজন আরেকজনের কাজে হাত দেবে না। তারপরে আমি এই যে কথাগুলো উঠছে এবং এখনো হচ্ছে সেটা নিয়ে যেটা মনে করি সেটা হলো আমরা ছোটখাটো বিষয়ে মনোযোগ দিতে গিয়ে একটা বড় বিষয়কে কিন্তু অবহেলা করছি। বড় বিষয়টা হচ্ছে বিচার বিভাগের ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা আমি বলবো না বললে ওই কনফিউশনটা তৈরি হয়, বিচার বিভাগের ইন্ডিপেন্ডেন্স নিয়ে জনগণের আলোচনা হওয়া উচিত, বিতর্ক হওয়া উচিত এবং জনগণ ঐক্যবদ্ধ হয়ে যেন আমাদের দেশটাকে সেই দিকে নিয়ে যেতে পারে সেই চেষ্টা করা উচিত। কিন্তু তার বাইরে যে বিষয়টা যে ছোটখাটো প্রশাসনিক বিষয়, আমি কিন্তু এখন ব্যবস্থাপনার ছাত্র, ব্যবস্থাপনার ছাত্র হিসেবে আমি এই জিনিসটা বুঝি যে যে কোনো সংগঠনে যখন সমস্যা তৈরি হয় তখন তার সমাধানের শ্রেষ্ঠ উপায় হচ্ছে আভ্যন্তরীণভাবে সেটাকে অ্যাড্রেস করা, প্রবলেম সলভিং এবং অন্যান্য যে সমস্ত টুল আছে সেগুলোকে ব্যবহার করা। যদি আমরা এটাকে আভ্যন্তরীণভাবে না করি তাহলে যেটা হয় রিউমার তৈরি হয়, কনফ্লিক্ট বাড়তে থাকে, হোস্টিলিটি তৈরি হয়, আননেসেসারি এনার্জি লস হয়। আমি কাজ করতে গিয়ে দেখেছি যে তাতে প্রোডাক্টিভিটি কমে যায়, সমাধান হয় না।
জি, আমরা পরবর্তী প্রশ্নকর্তার কাছে যাচ্ছি। বস্তুত আমাদের আরো তিনজন প্রশ্নকর্তা অপেক্ষা করছেন, আমরা চেষ্টা করছি তাদের প্রশ্ন একসঙ্গে নিয়ে বিশ্লেষণে আসার জন্য। প্রথমে ঢাকা থেকে সাইদা সৈয়দ।
আসসালামু আলাইকুম, আমি সাইদা সৈয়দ ঢাকা বাংলাদেশ থেকে বলছি। আমি একটি পরিষ্কার ধারণা নিতে চাই যে বাংলাদেশে প্রধান বিচারপতি নিয়োগ করা হয় সরকার ও জনগণের ইচ্ছের সাপেক্ষে। তাই আমার একটি প্রশ্ন আছে এখানে, প্রধান বিচারপতি বিশেষ কি কারণে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন? আরেকটি বিশেষ বিষয় জানার আগ্রহ প্রকাশ করছি যে বাংলাদেশের প্রধান বিচারপতি নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ স্বাধীনতা পাওয়া সত্ত্বেও এবং বিচার বিভাগ তার বিচারে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণের আদেশে ঘোষিত হয়েও সে তার কাজে পূর্ণ স্বাধীনতা পায় না কেন? আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও। পিরোজপুর থেকে মনিরুজ্জামান নাসিম আলী।
আমি মনিরুজ্জামান নাসিম আলী, বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা পিরোজপুর শহর থেকে বলছিলাম। আমরা গভীরভাবে লক্ষ্য করেছি এবং লক্ষ্য করছি খায়রুল হক থেকে শুরু করে এস কে সিনহা, এই বিচার দুজন প্রধান বিচারপতি কতগুলো রায় দিয়ে বিতর্কিত হয়েছেন একথা বলা যাবে না, কিন্তু বেশ আলোচনায় এসেছেন এবং এ নিয়ে বাংলাদেশের রাজনীতিতে নানা পক্ষ বিপক্ষ সৃষ্টি হয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থায় যদি এ ধরনের অস্থিরতা সৃষ্টি হয় এবং রাষ্ট্রের তিনটি স্তম্ভের মধ্যে সর্বশেষ যে স্তম্ভটি জনগণের এবং সংস্কারের একটি আস্থার জায়গা নিয়ে দাঁড়িয়েছিল, সেটি যদি এইভাবে একটা অনিশ্চয়তার মধ্যে একটা হুমকির মধ্যে চলে যায় তাহলে এই রাষ্ট্র কতটা অস্তিত্ব সংকটে পড়বে?
ধন্যবাদ আপনাকে মনিরুজ্জামান নাসিম আলী। সালাহউদ্দিন বলছেন চট্টগ্রাম থেকে। হ্যালো।
জি, সালাহউদ্দিন বলছিলাম বাংলাদেশের চট্টগ্রাম থেকে। মাননীয় প্রধান বিচারপতি এস কে সিনহা দুর্নীতি এবং সরকারের ভূমিকা এবং বিরোধী দলের আইনজীবীদের ভূমিকা সব মিলিয়ে দেশের সর্বোচ্চ আদালত এবং বিচার ব্যবস্থা নিয়ে জনগণের মধ্যে একটি উদ্বেগ উৎকণ্ঠা এখনো যা বিরাজমান রয়েছে। আমার প্রশ্ন হলো যে এই অচল অবস্থা আর কতদিন চলবে, কিংবা দেশের ভাবমূর্তি তথা দেশের বিচার ব্যবস্থার এই অচল অবস্থা এবং নিরসন এবং এর উত্তরণের উপায় কি হতে পারে?
ধন্যবাদ। আমি প্রথমে ডক্টর শেলী শাহাবুদ্দিনের কাছে যাব এক মিনিটের মধ্যে একটা উপসংহার টানার জন্য।
উপসংহারে আমি বলবো শেষ প্রশ্নকর্তার প্রসঙ্গ ধরেই যে আমাদের মিডিয়া এমন ভাবে লেখে যে আমরা অনেক বেশি চিন্তিত হই এবং উত্তপ্ত হই। আসলে বিষয়টা অতটা চিন্তিত হওয়ার বা উত্তপ্ত হওয়ার মতো নয়, অচল অবস্থা কিছুই হয়নি। আমি মনে করি একটা সমস্যা সৃষ্টি হয়েছে, এটা আরো গভীর সমস্যায় যেতে পারত যদি একটা শূন্যতা সৃষ্টি হতো, সেটা হয়নি। কাজেই এই সমস্যা আমি মনে করি ধীরে ধীরে মিটে যাবে এবং দেশ, আগেই বলেছি, যদি ঐক্যবদ্ধ থাকে আমরা একটা অত্যন্ত ভালো বিচার বিভাগ পাব, স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট যেটাকে আমি বলি।
আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ অধ্যাপক আলী রিয়াজ।
দুটো প্রশ্ন, একটা হচ্ছে ব্যক্তিগত আক্রমণ থেকে নিরস্ত না হলে পরিস্থিতির অহেতুক মানে অবনতি ঘটবে আর কি। যেকোনো লোক যতক্ষণ না পর্যন্ত বিচার ব্যবস্থার মধ্য দিয়ে দোষী সাব্যস্ত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তিনি নির্দোষ। যে ভাষায় কথাবার্তা বলা হচ্ছে সেগুলি খুবই আপত্তিকর এবং ক্ষতিকারক, সেটা। এবং দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে কাঠামোগত এবং একটা একটাকে ইনফ্লুয়েন্স করে। কাঠামোগত ভাবে বাংলাদেশের সংবিধানে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এখন পর্যন্ত সেটা বাস্তবায়িত হয়নি, যে কারণে বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের একটা এক ধরনের দ্বন্দ্ব উপস্থিত হয়েছে। রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় সেটা অস্বাভাবিক নয়, কিন্তু যেভাবে এটা হচ্ছে সেটা ক্ষতিকারক।
অধ্যাপক আলী রিয়াজ এবং ডক্টর শেলী শাহাবুদ্দিন, আপনাদের আন্তরিক ধন্যবাদ। এবং হ্যালো ওয়াশিংটনের আজকের সংকলন এখানেই বন্ধ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।